जेने कीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।
अऊजु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أم من يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العظيم
صلى الله عليك يا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ پر صلی اللہ علیک یا رسول اللہ سلام علیک یا حبیب اللہ جہاں ذکر حبیب ہوتا ہے وہاں رحمت کا نزول ہوتا ہے صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ وسلم علیک یا حبیب اللہ করোশং তো তুমি আমা ডেকে রোজা রাসূলুল্লাহ করোশং তো তুমি আমা ডেকে রোজা রাসূলুল্লাহ رسول اللہ ڈکو
شمور بو مدینہ یا الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید الانبیاء والمرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک و صحابک یا حبیب اللہ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله درود پاکের অগণিত ফজিলত ও বরকত রয়েছে তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত রয়েছে আমাদের প্রিয় আকা মাদানী আলে মুস্তাফা সরকার দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি সে হবে যে দুনিয়াতে আমার প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। উম্মতি তো অনেকেই অগণিত, কিন্তু সরকার ইসলামের কাছে সে যেতে পারবে যে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। এখন আপনার আমার ইচ্ছা, আমি কতটুকু কাছে যেতে চাই, যতটুকু ইচ্ছা আমরা ততটুকু করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া আরবি ইয়া হাশিমি ইয়া মুত্তালিব ইয়া রাসূলুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়্যাতু সাদিকা, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। আমরা নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, ইনশাআল্লাহ তাআলা নিজের সংশোধনের জন্য, অপরের সংশোধনের জন্য, যা শুনবো তা অপরের নিকট পৌঁছে দেওয়ার জন্য বয়ান শ্রবণ করবো ইনশাআল্লাহ। উবাই বিন খালফ, যে মক্কাতুল মুকাররামার প্রসিদ্ধ ও অনেক বড় অমুসলিম ছিল, একদিন সে কোনো মৃত মানুষের একেবারে পচে গলে যাওয়া পুরনো হার নিল, সেগুলো নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদের সাথে অঙ্গীকার করছেন যে যখন আমাদের হাড়সমূহ পুরনো হয়ে সম্পূর্ণ গলে যায়, অতঃপর কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ পাক পুনরায় উঠাবে, নতুন জীবন দেবে? এটা বলে উবাই বিন খালফ হাতে নিয়ে সেই হাড়গুলো তার হাতের সাহায্যে গুড়ে সেগুলোকে বাতাসের মধ্যে উড়িয়ে দিল। এরপর বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আছে যে এগুলোকে পুনরায় জীবিত করবে? এর উত্তরে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, তিনি হলেন অনেক শক্তিশালী আল্লাহ তাবারক ওয়া তাআলা, যিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন, এরপর মারা যাওয়ার পর জীবিত করবেন এবং তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তখন পারা 23 এর সূরা ইয়াসিনের এই আয়াতে কারিমা অবতীর্ণ হল, আর আমার জন্য উপমা রচনা করে এবং নিজের সৃষ্টির কথা ভুলে গেছে, বলল, এমন কে আছে যে অস্থিগুলোতে প্রাণ সঞ্চার করবে যখন সেগুলো একেবারে পচে গলে যায়? আপনি বলুন, সেগুলো তিনি জীবিত করবেন যিনি প্রথমবারেই তাদেরকে সৃষ্টি করেছেন, এবং তারই নিকট প্রত্যেক সৃষ্টির জ্ঞান রয়েছে। এই আয়াতের সারাংশ হল যে কেমন বোকা ওই লোক যারা আমার জন্য উদাহরণ বর্ণনা করে, যে নিজের সৃষ্টিকে ভুলে বসে আমাকে উদাহরণ দেয়, তারা নিজেদেরকে দেখে না যে শুরুতে তারা শুধুমাত্র এক বিন্দু পানি ছিল, ফোঁটা ছিল, যেটা গলে যাওয়া হাড়ের চেয়ে তুচ্ছ ছিল। আল্লাহ পাক তার ক্ষমতা বলে তার মাঝে প্রাণ সঞ্চার করলেন, একটি পানির ফোঁটার মধ্য থেকে হাত পা চোখ কান হৃৎপিণ্ড মাথা চিন্তা করার জন্য মস্তিষ্ক আল্লাহ আকবার বানিয়ে দিলেন, আর এখন নিজেদের এত কিছু ভুলে গেলে, এমন অহংকারী হয়ে চলে গেলে, আল্লাহ পাকের কুদরতকে অস্বীকার করে তর্ক করতে চলে আসলে, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলে দিন সেই পচে গলে যাওয়া হাড়গুলো তিনি জীবিত করবেন যিনি পূর্বে তাদেরকে বানিয়েছেন। সেই খোদা মাত্র এক ফোঁটা পানিকে মাংস চবরি ও হাড় রূপান্তরিত করতে পারেন, তিনি নিশ্চয়ই আল্লাহ পাক প্রতিটি সৃষ্টির ব্যাপারে খুব ভালোভাবে অবগত আছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, কিয়ামত খুব নিকটবর্তী, তা অবশ্যই আসবে, মৃত্যুর পর উঠানো হবে আমাদের প্রত্যেককে, আমরা সকলেই উঠব, নিশ্চিত উঠানো হবে। এটা সেই মহান প্রতিপালকের প্রতিজ্ঞা, যিনি সমস্ত সত্যবাদীদের চাইতেও সবচেয়ে বড় সত্যবাদী, যার পক্ষে মিথ্যা বলার শোভা পায় না, এবং এটি সেই প্রতিপালকের ওয়াদা যিনি এই দুনিয়া সৃষ্টি করেছেন, তিনি একদিন একে ধ্বংস করে দিবেন, অতঃপর ইন্তেকালের পর পুনরায় আমাদেরকে উঠাবেন, আমাদের আমলের হিসাব হবে, সেদিন নেকির জন্য জান্নাত দান করা হবে। কিন্তু আহ, গুনাহগার যদি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয় তবে জাহান্নাম হবে তার ঠিকানা। আমাদের প্রিয় আকা মাদানী আলে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিয়ামত সংগঠিত হওয়ার পুরো দৃশ্য বর্ণনা করেছেন, যেমনটি হাদিসে পাকের মাঝে রয়েছে, যেমন হযরতে ইসরাফিল আলা নবিকিনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম তার মুখে শিঙ্গা নিয়ে দাঁড়াবেন, যখন আল্লাহ পাক তাকে নির্দেশ দিবেন তিনি শিঙ্গায় ফুঁক দিবেন, তা একটি ভয়ানক চিৎকারের আওয়াজ হবে, সেই আওয়াজে ভূমিকম্প সৃষ্টি হবে, তারকা রাজিগুলো খসে পড়বে, চাঁদ সূর্য একটি আরেকটির সাথে সংঘর্ষে ভেঙে পড়বে, সমুদ্রের মাঝখানে একটি নৌকা তুফানের কবলে পড়ে যেমনই ভাবে কম্পিত হতে থাকে তেমনই ভাবে পৃথিবী কেঁপে উঠবে। তখনই কিয়ামত সংঘটিত হবে, সকল মৃত্যুর ধাপ অতিক্রম করবে। এরপর ফেরেশতাদের মৃত্যু আসবে, সমস্ত ফেরেশতারা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আহ, সকলের উপর মৃত্যু অব্যাহত থাকবে, অতঃপর আল্লাহ পাক এর স্বাদ করবেন যেমনটি আল্লাহ তাআলা চাইবেন। সকলের উপর অব্যাহত থাকবে, অতঃপর যতক্ষণ চাইবেন তেমন অবস্থায় থাকবে, অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করবেন আরশ বহনকারীদের ফেরেশতাদেরকে, বলবেন জীবিত হয়ে যাও, বাস তারা জীবিত হয়ে যাবে। এরপর হুকুম হবে জিব্রাইল ও মিরকাইল জীবিত হয়ে যাও, তারা জীবিত হবে। এখন আল্লাহ পাক হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ করবেন, মরার পর উঠানোর জন্য শিঙ্গায় ফুঁক দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বার শিঙ্গার ফুঁক দিবেন, বাস সেই শিঙ্গায় ফুঁক দেওয়ার সাথে সাথেই সমস্ত রূহসমূহ বের হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করবেন, আমার সম্মান ও মুহূর্তের শপথ, সমস্ত রূহ আপন দেহ থেকে চলে যাও। অতএব সমস্ত রূহ আপন শরীর থেকে চলে যাবে, এবার মাটি খুলে যাবে, আর তোমরা সকলে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে। হে আশেকানে রসুল, কেয়ামত অত্যন্ত সন্নিকটে, কেয়ামত অবশ্যই হবে। আল্লাহ পাকের কুদরতের একটা দৃশ্য হবে যে হাজারো বছরের পুরনো মৃত্যুরাও পুনরায় উঠে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আমরা মুসলমান, আমরা আল্লাহ পাকের কুদরতকে মানি, এটা বিশ্বাস রাখি, কেয়ামত সংঘটিত হবে এটা আমরা মানি, এটা আমাদের ইয়াকিন আছে। একটু একটু সেই দৃশ্যটি কল্পনা করুন। আহ, সেই সময়টা যখন এই আসমান গুছিয়ে নেওয়া হবে, মাটিটা তামার হবে, সূর্যটা নিকটতর চলে আসবে, যখন নাফখাতুল বাআস অর্থাৎ দ্বিতীয়বার উঠানোর জন্য শিঙ্গায় ফুঁক দেয়া হবে, কবর কিভাবে খুলে যাবে? কোটি কোটি মৃত মানুষ যাদের হাড় পর্যন্ত পচে গেছে, আল্লাহ পাকের কুদরতে পুনরায় তারা সবাই উঠে দাঁড়িয়ে যাবে। হা হা, আমাদেরকে পুনরায় উঠতে হবে। শুনুন, মনে রাখবেন, এই উঠানোটা হবে এমন না যেমনটা আমরা দুনিয়াতে এসেছি, যে দুনিয়াতে আমরা সবাই আসছি একইভাবে, সে পৃথিবীতে এসে অনেক বড় জ্ঞানী হোক কিংবা মূর্খ, সে অনেক ধনাঢ্য হোক কিংবা দরিদ্র, বাদশাহ কিংবা গোলাম, সবাই একইভাবে আসছে পৃথিবীতে, বস্ত্রহীন, নরম নরম হাত, নরম নরম পা, একইভাবে পৃথিবীতে আসছে। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, কেয়ামতের জন্য উঠানো যে হবে, মনে রাখবেন একভাবে উঠানো হবে না, সেই উঠানোটা আমল অনুযায়ী হবে। আমরা এই দুনিয়াতে যেমনই ভাবে আমল করব, ঠিক সেইভাবে সেই আকৃতি ধারণ করে ভীত সন্ত্রস্ত অবস্থায়, প্রকম্পিত অবস্থায়, শাস্তিরত অবস্থায়, আবার অত্যন্ত সুন্দর, সুশ্রী, উত্তম হালতে, আবার কেউ কুৎসিত আকৃতিতে, লজ্জিত অপদস্থতার সাথে কাঁদতে কাঁদতে, আবার কেউ আনন্দ উদযাপন করতে করতে কিয়ামত দিন আল্লাহ তাআলা দরবারে উঠবে। আল্লাহ পাক ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদা আল কুবুর বুসিরাত علمت نفس ما قدمت وأخرت আর যখন কবরগুলোকে উন্মোচিত করা হবে, তখন প্রত্যেক আত্মা অবগত হবে সে সম্পর্কে যা সে পূর্বে প্রেরণ করেছে এবং পশ্চাতে পিছনে রেখে গেছে। যখন কবর খোলা হবে, মৃতদেরকে পুনরায় জীবিত করে হাশরের জন্য বের করা হবে, তখন প্রত্যেকে জেনে নিবে যে দুনিয়াতে কি কি আমল করেছে, যে নেকি করেছে সেও তা জানতে পারবে, আর যে গুনাহ করেছে সেও তা জানতে পারবে। আল্লামা ইবনে জাউজি আলাইহি রাহমাতুল্লাহিল কবি তিনি লিখেন, বর্ণায় এসেছে, যখন বান্দা ইন্তেকাল করে, তখন তার ভালো আমল হোক কিংবা মন্দ আমল তার মাথার সামনে জমা হয়ে যায়, যখন তাকে গোসল দেওয়া হয়, কাফন পরিধান করা হয়, জানাজা পড়ানো হয়, এই সময় সে আমলের সাথে সাথেই থাকে, সেগুলো সাথে সাথেই তাকে কবরে রাখা হবে। মানুষ তো মৃতকে দাফন করে আমরা চলে আসি, কিন্তু আমল সাথেই রয়ে যাবে। আহ, অতঃপর কিয়ামত পর্যন্ত তার আমল তার সাথে কবরে থাকবে। এমনকি যখন কবর খোলা হবে, মৃতদেরকে পুনরায় জীবিত করা হবে, তখন তার আমল ভালো হোক বা মন্দ তার সাথেই থাকবে। আল্লাহু আকবার, তাদের সাথেই কবর থেকে বের হবে। অতঃপর যখন সে আখেরাতের হিসাবের জন্য হাশরের ময়দানের দিকে অগ্রসর হবে, তার সকল ভালো মন্দ আমল একত্রিত হয়ে যাবে, সেগুলোর মধ্যে কোনো ছোট বা বড় গুনাহ ভুলিয়ে দেয়া হবে না, তার বাহ্যিক অভ্যন্তরীণ সমস্ত আমল সামনে এসে যাবে। আল্লামা ইবনে জাউজি রাহমাতুল্লাহ তাআলা আলাই আরও এক জায়গায় লিখেন, যখন লোকেরা কবর থেকে উঠবে তখন তাদের আমলও সাথে উঠবে। যদি সে বান্দা আনুগত্যশীল হয়ে থাকে, সে যদি নেককার হয়ে থাকে, আহ গুনাহ বর্জনকারী হয়ে থাকে, তবে আমল দুনিয়ায়ও তাকে সহযোগিতা করবে। আর যখন কবর থেকে উঠবে তখনও তার নেক আমল তাকে কিয়ামতের ভয়াবহতা থেকে হেফাজত করবে, তাকে সাহায্য করবে, তাকে ভালোবাসার সহানুভূতি দিবে। কান্না করলে তখন নেক আমল বলবে, হে আমার বন্ধু, হে আমার প্রিয়। এসব কিছু অর্থাৎ জাহান্নামের আগুন, কিয়ামতের ভয়াবহতা তোমার জন্য নয়, আল্লাহ পাকের আনুগত্যকারীদেরকে এই আজাবগুলো দেয়া হবে না। এসব আজাবের উপযুক্ত তো সে যে আল্লাহ পাকের অবাধ্যতা করেছে, গুনাহ করেছে, নাফরমানি করেছে, নামাজ কাজা করেছে, তার নিদর্শনগুলো মিথ্যা প্রতিপন্ন করেছে, নিজের প্রবৃত্তির চাহিদা অনুযায়ী চলেছে। হে আমার প্রিয় বন্ধু, তুমি তো আল্লাহর আনুগত্যশীল বান্দা ছিলে। হযরতে আমর বিন কায়েস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসলমান যখন নিজের কবর থেকে বের হবে তখন তার আমল খুব সুন্দর আকৃতি, উত্তম সুগন্ধ আকারে তাকে স্বাগত জানাবে আর তাকে জিজ্ঞাসা করবে, তুমি কি আমাকে চেনো? বান্দা বলবে, তুমি খুব সুন্দর, খুবই সুগন্ধিময়, কিন্তু আমি তোমাকে চিনি নাই। তার ভালো আমল বলবে, দুনিয়ায় তুমিও এরকম ছিলে, তোমার সুগন্ধ মিন, তোমার চরিত্র, তোমার আমল, তোমার জীবন অনেক সুন্দর ছিল, আমি তোমার নেক আমল। যতক্ষণ পর্যন্ত তুমি দুনিয়ায় ছিলে আমি তোমার উপর আরোহণ করেছি, তোমার উপর চলেছি, আহ তোমার আকাঙ্ক্ষা থেকে দূরে রেখেছি, তোমাকে নেকের মধ্যে লিপ্ত রেখেছি, আজ তুমি আমার উপর আরোহণ করো। আল্লাহ, এটা হবে নেককার মুসলমানদের অবস্থা। পক্ষান্তরে অমুসলিমদের আমল তাকে স্বাগত জানানোর তো দূরের কথা, দুর্গন্ধময় আকৃতি ধারণ করবে। যখন বান্দা কবর থেকে উঠবে তখন তার মন্দ আমল আসবে, জিজ্ঞাসা করবে, তুমি কি আমাকে চেনো? অমুসলিম বলবে, তুমি এত কুৎসিত, তোমার কাছ থেকে কিরূপ দুর্গন্ধ ছড়াচ্ছে, আমি তোমাকে চিনি না। হ্যাঁ, তার মন্দ আমল বলবে, তুমিও দুনিয়ায় এমন দুর্গন্ধময় ছিলে, আমি তোমার মন্দ আমল, দুনিয়ায় তুমি আমার উপর আরোহিত ছিলে, আজ আমি তোমার উপর আরোহণ করব। প্রিয় ইসলামী ভাইয়েরা, আহ চিন্তা করুন, বাস্তবিকই এমনটি ঘটবে। ফয়সালা করার, ডিসিশন নেয়ার, কাজ করার দায়িত্ব আমার এবং আপনার। আমি চাই কিয়ামতের দিন নেক আমলের উপর আরোহণ করব, না বদকারের বোঝা আমার উপর পড়ে যাক, এটা চাইব। যদি আমি চাই আমি সেদিন মুক্তি পাই, প্রিয় ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে আসছে আমাদের হায়াত তো 60 বছর 70 বছর 80 বছর, কিয়ামতের ময়দান হবে 50,000 বছর। শুধু কিয়ামত তাই, তার মানে কত দীর্ঘ সময়, আর জান্নাত তো রয়েছে বেগাইর হিসাব, তার কোনো সমাপ্ত নেই, শেষ নেই। অতএব আসুন না এই সময়টাকে কাজে লাগাই। নফস চাইবে গুনাহ করতে, নফস চাইবে নামাজকে কাজা করতে, নফস চাইবে বেহায়াপনা করতে, নফস চাবে মানুষের প্রতি জুলুম করতে, কিন্তু না, মুমিন কখনো নফসের গোলাম হয় না, মমিন কখনো শয়তানের গোলাম হয় না, মমিন হয় আল্লাহ তাআলার গোলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করে। শুনুন শুনুন, হযরতে মিসওয়ার বিন মাখরামা রাহমাতুল্লাহি তাআলা আলাই একজন নেককার বুজুর্গ ছিলেন। একদিন তার সামনে কেউ এই আয়াতে কারিমা তেলাওয়াত করছিল, যেদিন খোদা ভীরুদেরকে পরম দয়ামের প্রতি নিয়ে যাব মেহমান বানিয়ে, এবং অপরাধীদেরকে জাহান্নামের দিকে খেদিয়ে নিয়ে যাব পিপাসার্থ অবস্থায়। এই আয়াত দয়ের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি খোদা ভীরু, ধার্মিক, গুনাহ থেকে দূরে অবস্থানকারী, নেক আমল সম্পাদনকারী, যখন লোকেরা কবর থেকে উঠবে তখন মেহমান বানিয়ে আল্লাহ পাকের দরবারে ওই নেক বান্দাদেরকে উপস্থিত করানো হবে, কিন্তু যে অপরাধী হবে, গুনার বাজার উত্তপ্তকারী হবে, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হযরতে মিসওয়ার রাহমাতুল্লাহি তাআলা আলাই যখন এই আয়াত শুনলেন তখন বিনয় প্রকাশ করতে গিয়ে বললেন, আহ, আমি তো অপরাধী, খোদা ভীরু নই, হে তেলাওয়াতকারী। এই আয়াত আবার পড়ো। সে পুনরায় এই আয়াত পড়লেন, তখন তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাই খোদা ভীতির আধিক্যতার কারণে চিৎকার দিলেন, আর সাথে সাথেই তার দেহ থেকে রূহ বের হয়ে গেল। আমাদেরও যদি এমন খোদা ভীতির দৌলত নসিব হয়ে যেত, সেই ভয়াবহ দৃশ্য, আহ, কবরে হাজার হাজার বছর একাকিত্বে থাকার পর আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হওয়ার সেই সময়টি, আমাদের ব্যাপারে আল্লাহ পাকের গোপন সিদ্ধান্ত কি হবে তা আমরা জানি না। আহ, না জানি আল্লাহ পাকের রহমতের হকদার হয়ে ভালো অবস্থায় কবরে উঠানো হবে নাকি অপরাধী হিসেবে আল্লাহ তাআলার দরবারে উঠানো হবে, আমরা জানি না। আল্লাহ না করুক, যদি অপরাধী হিসেবে আমাকে উঠানো হয় অত্যন্ত কঠিন হবে, পেরেশানগ্রস্ত হব। হে আশে কানে রাসূলগণ, যখনই মৃতুরা জীবিত হবে, কবর থেকে উঠবে, তখন আমরা নিজেদের জন্য কি পছন্দ করব? আমরা কি চাইব যে আমি কবর থেকে যখন উঠব তখন কেমন অবস্থায় উঠি? আমার আমল আমাকে সুসংবাদ শোনাবে নাকি হতাশ করবে? আহ, আমি যদি চাই যখন আমি কবর থেকে উঠব ওই সময় আমার আমল নামা আমার কাছে এসে সুগন্ধি ছড়াক, আমাকে বলুক আমার উপর আরোহণ করো, আমি তোমাকে নিয়ে যাব আল্লাহর দরবারের দিকে। যদি এটা চাই তাহলে আমাদেরকে এই পৃথিবীর সাময়িক সময়ের কষ্টকে গ্রহণ করে নেক আমল করতে হবে। ফজরের সময় ঘুমিয়ে না থেকে নামাজকে আদায় করতে হবে, মানুষের হক আদায় করতে হবে, কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে হবে। আর যদি এটা চাই যে না, বাস চলতে থাকো, দেখা যাবে কি হবে, কি হবে আর, জাহান্নামের মধ্যে জ্বলতে থাকব, আল্লাহ তাআলার আজাব থেকে রক্ষা করার কেউ থাকবে না, এখনই সময়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে তো বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের এই হায়াত মৌতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য যে তোমাদের কার আমল উত্তম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অবকাশ দিয়েছেন। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা নিজেদেরকে নেক আমল এর মাঝে নিজেদেরকে অতিবাহিত করি। একবার সাহাবিয়ে রসুল হযরতে মুআযযিব বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআনুল কারীমে ইরশাদ করা হয়েছে কিয়ামতের দিন মানুষদেরকে দলে দলে উঠানো হবে, এর ভাবার্থ কি? রসুলে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এই কোরআনে পাকের এই নির্দেশনার এ ভাবার্থ বললেন, হে মুআজ, তুমি একটি বৃহৎ বিষয় আমাকে জিজ্ঞাসা করেছ। এটা বলে সরকার আসলামের চোখ মুবারক দিয়ে পানি চলে আসলো। অতঃপর সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার উম্মতের লোকদেরকে দশ ভাগে বিভক্ত করানো হবে, আল্লাহ পাক যাদেরকে মুসলমানদের দল থেকে আলাদা করে দিবে, যাদের আকৃতি পরিবর্তন করে দেয়া হবে, তাদের মধ্যে কেউ বানরের আকৃতিতে, কিছু মানুষ শুকরের আকৃতিতে, কাউকে উল্টো করে দেয়া হবে, তাদের পা উপরে মাথা নিচে রাখা হবে, চেহারার উপর ভর করে হাঁটতে থাকবে, কাউকে অন্ধ করে উঠানো হবে, তারা পেরেশানির শিকার হবে, কাউকে বোবা বদির করে উঠানো হবে, তারা কিছু বুঝতে পারবে না, কেউ তাদের জিম্মা চিবিয়ে খাবে, তাদের জিম্মা তাদের মুখের উপর ঝুলে যাবে, তাদের মুখ থেকে লালা ঝরবে, লোকেরা তাদের দিকে ঘৃণা করবে, কেউ কেউ এভাবে উঠবে যে তাদের হাত পা কাটা থাকবে, কেউ কেউ আগুনের শিকলের সাথে ঝুলতে থাকবে, অনেকে এভাবে উঠবে যে তাদের দুর্গন্ধ মৃত লাশের চেয়েও বেশি হবে, কিছু লোক এভাবে উঠবে তাদেরকে আলকাতরার পোশাক পরিধান করানো হবে, যা খুবই দ্রুত তাদের ত্বকের সাথে লেগে যাবে। তারা কারা হবে এর বিস্তারিত বর্ণনা করতে গিয়ে অদৃশ্য সংবাদদাতা নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা বানরের আকৃতি উঠবে তারা হচ্ছে চুগলখোর, যারা শুকুরের আকৃতি উঠবে তারা হলো ঘুষখোর, হারাম উপার্জনকারী, অন্যায়ভাবে মানুষের হক আত্মসাৎকারী। আহ, যারা উল্টো হয়ে উঠবে, যাদের মাথা নিচে পা উপরে থাকবে, তারা হলো সুদখোর, যাদেরকে অন্ধ করে উঠানো হবে, তারা হলো অন্যায়ভাবে বিচার কার্য পরিচালনাকারী, যাদেরকে বোবা বধির করে উঠানো হবে, তারা হলো নিজেদের আমল নিয়ে অহংকারের শিকারকারী। আহ, যারা নিজেদের জিহ্বা চিবিয়ে খাবে, তারা হলো ওই আমলহীন মুবালিক, যা বলতো তা করতো না, অন্যকে নেকি দাওয়াত দিত কিন্তু নিজে খোঁড়া থেকে বাঁচত না, যাদেরকে হাত পা কাটা অবস্থায় উঠানো হবে তারা হলো যারা প্রতিবেশীকে কষ্ট দিত, যাদেরকে আগুনের শিকলের সাথে ঝুলিয়ে রাখা অবস্থায় উঠানো হবে তারা হলো বিচারকদের কাছে মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পৌঁছত, যারা মৃত্যুর গন্ধের চেয়েও দুর্গন্ধ ছড়াবে তারা হলো প্রবৃত্তির চাহিদা ও স্বাদে নিমজ্জিত, নিজের সম্পদ থেকে হুকুল্লাহ যাকাত ফিতরা আদায় করত না। আর দশ হলো তারা যাদেরকে আলকাতরা চাদর পরিধান করানো হবে, তারা হচ্ছে অহংকারের শিকার হওয়া ব্যক্তিরা। আল আমান আল হাফিজ, এ আশেকানে রসুল, এই বর্ণার প্রতিটি বারবার মনোযোগ দিন, খেয়াল করুন, প্রবৃত্তির চাহিদা অনুসরণ করে দুনিয়ার সাথে বিমূর হয়ে আল্লাহ পাকের আনুগত্য থেকে কখনো যেন আমরা উদাসীন না হই। আমি আমি অহংকার গর্ব করার বিপদের ফাঁদে যেন বেঁচে না থাকি। আমাদের মাঝে এটা আসে, আরে আমি তো নেককার, আমি তো পরহেজগার, আমি তো নামাজি, আমি তো রোজাদার, এই অহংকার যেন আমাদেরকে ধ্বংস না করে দেয়। কিও ইসলামী ভাইয়েরা, যদি কবর থেকে উঠানোর সময় আমাদেরকে শিক্ষার পাত্র বানিয়ে দেয়া হয় আমাদের কি অবস্থা হবে? হযরতে সাঈদ জারিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নিকট এই বর্ণনা পৌঁছেছে, কিয়ামতের দিন যখন অমুসলিমদেরকে কবর থেকে উঠানো হবে তখন শয়তান তাদের হাত ধরে নিবে, তারা শয়তানের সাথেই থাকবে, এমনকি আল্লাহ পাক তাদের উভয়কে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিবে। তখন অমুসলিম বলবে, আহ, যদি আমার ও তোমার মাঝখানে পূর্ব পশ্চিমের দূরত্ব হয়ে যেত, তুমি কতই না খারাপ সঙ্গী ছিলে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা মুসলমান, এটা আমাদের অবশ্যই আল্লাহ পাকের বড় দয়া, আমরা কালিমা পড়া মুসলমান হওয়ার ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার মাধ্যম হয়ে যাবে, কিন্তু মনে রাখবেন, জাহান্নাম থেকে হেফাজত ও জান্নাতের হকদার হওয়ার জন্য শুধু মুসলমান হওয়া যথেষ্ট নয়, বরং ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়া জরুরি রয়েছে। এজন্য আমাদের উচিত আমাদের ঈমানের ব্যাপারে চিন্তা করা। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের দৌলত দ্বারা ধন্য করেছেন, এর মূল্যায়ন করা, কৃতজ্ঞতা আদায় করা, কুফরের প্রতি ঘৃণা প্রকাশ করা হাদিসে পাকের মাঝে রয়েছে, যার মাঝে তিনটি বিষয় পাওয়া যাবে সে ইমানের স্বাদ পাবে। এ তিনটির মধ্য হতে একটি ইরশাদ করেন, সে ইমানের পর কুফুরের দিকে প্রত্যাবর্তন করাকে এভাবে অপছন্দ করে যেমনভাবে আগুনে পতিত হওয়াকে অপছন্দ করে। তিনটার মাঝে একটা এটা যে আমি কুফুরকে এভাবে অপছন্দ করি কিনা। প্রিয় ইসলামী ভাইরা, আফসোস, আজ ইমানের নিরাপত্তার ব্যাপারে আমাদের কোনো চিন্তা নেই। সাধারণ লোকেরা নিজেদের নফসের উপর ভরসা করে থাকে, বদমাজহাবী ও খারাপ লোকদের সাহচর্য, গুনাহে নিমজ্জিত থাকা। আমরা কি শিখছি, কার থেকে শিখছি, কোনো চিন্তা নেই। আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে যার না তার বয়ান শুনেই তার দিকে ধাবিত হয়ে যাচ্ছে, অথচ তার আকিদা কি, সে কোন মাজহাবের, কোথা থেকে আসছে, কি বলছে। বাস ভালোভাবে কথা বলতে পারলে, সুন্দর ভাষা উপস্থাপন করতে পারলে আমরা ভুলে যাই সব কিছু। কিন্তু না প্রিয় ইসলামী ভাইয়েরা, মনে রাখবেন আমাকে তার কথা শোনার পূর্বে, তার বই পড়ার পূর্বে কনফার্ম হওয়া চাই যে তার আকীদা সঠিক আছে কিনা, তার ঈমান সঠিক আছে কিনা, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিনা। যদি সঠিক আকীদার না হয় কখনো তার সংস্পর্শে যাওয়া যাবে না, কারণ এই সংস্পর্শ আমাকে তার বই, আমাকে তার বয়ান, আমাকে গোমরা এবং জাহান্নামী বানিয়ে দিতে পারে। হে আশেকানে রসুল, আল্লাহ পাক আমাদের ইমানের দৌলত দান করেছে, আমাদের উচিত একে মূল্যায়ন করা, এর নিরাপত্তা রক্ষা আমাদের দায়িত্ব। এজন্য আমাদের উচিত আল্লাহ পাকের গোপন সিদ্ধান্তের ব্যাপারে সর্বক্ষণ ভয় করতে থাকা, প্রতিটি মুহূর্ত ইমানের ব্যাপারে চিন্তা করা। কেননা যে ব্যক্তি ইমান হেফাজতের চিন্তা করে না, সম্ভাবনা আছে ওই ব্যক্তির ইমানকে ছিনিয়ে নিয়ে যাবে। এজন্য আমাদের ইমান হেফাজতের চেষ্টা কন্টিনিউ করা উচিত, দাওয়াতে ইসলামীর মাদানী মহলের মধ্যে সম্পৃক্ত থাকা, মাদানী মহলের মধ্যে সম্পৃক্ত থেকে কন্টিনিউ এবাদতের দিকে অগ্রসর হওয়া। প্রিয় ইসলামী ভাইয়েরা, কে কোন অবস্থায় কবর থেকে উঠবে, শুনুন হাদিসে পাকে রয়েছে। অদৃশ্যের ব্যাপারে অবগত নবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন এক জাতিকে কবর থেকে উঠানো হবে যে তাদের মুখ থেকে আগুন বের হবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? ইরশাদ করলেন, ওই সব লোক যারা অন্যায়ভাবে এতিমের সম্পদকে ভক্ষণ করে। আল্লাহ, প্রিয় ইসলামী ভাইয়েরা, এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করার কয়েকটি দিক হতে পারে। যেমন কোনো ব্যক্তির ইন্তেকাল হলো, তার উত্তরাধিকারীদের মধ্যে এতিম শিশু রয়েছে, এখন উত্তরাধিকারীদের বন্টনের পূর্বে সেই মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পদ দ্বারা চার দিনের ফাতেহা, চল্লিশ দিনের ফাতেহা, চেহলাম, খতম ইত্যাদি দেওয়া, এটা দেওয়া যাবে না। এতিমের সম্পদ থেকে এই খরচ করা, এটা যাবে না, বরং তার সম্পদকে হেফাজত করতে হবে। তার সম্পদ উত্তরাধিকারী যতটুকু হকদার রয়েছে, আজকে দেখা যায় যদি দুর্বল হয়ে থাকে, ইতিম থাকে, তার উত্তরাধিকারী সম্পদকে বিভিন্ন বাহানা দিয়ে ডান বাম করে কম করে দেওয়া হয়, না দেওয়ার চেষ্টা করা হয়। মনে রাখবেন, কিয়ামতের দিন ওই ব্যক্তিদের এই অবস্থা হবে, তাদের মুখ থেকে আগুন বের হতে থাকবে যারা ইতিমের সম্পদকে ভক্ষণ করেছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। আহ, হে আশেকানে রসুল, যখন কবর খোলা হবে, মৃতদেরকে জীবিত করা হবে, তখন গুনাহগাররা খুবই ভয়ানক কষ্টদায়ক অবস্থায় উঠবেন। অনুরূপভাবে যারা নেককার লোক হবে, এ দুনিয়ার জীবন নেকির মাধ্যমে কাটিয়েছে, দুনিয়ায় ভালোবাসা, ধন সম্পদের লোভ, আরাম আয়েস, অহেতুক কার্য থেকে বিরত থেকে নিজের জীবনকে আল্লাহ পাকের সন্তুষ্টি কাজের মধ্যে অতিবাহিত করেছে, তাদের পদ্ধতিটা ভিন্ন হবে, তাদের অবস্থা ঈর্ষণীয় হবে। তারা আনন্দ চিত্তে, উৎফুল্লতার সাথে তারা উঠতে থাকবে কিয়ামতের দিন, তারা অত্যন্ত আনন্দের সাথে, সুবহানাল্লাহ, তারা উঠবেন। প্রিয় ইসলামী ভাইরা, কিছু এমনও হবে যাদেরকে বাহন দেয়া হবে কিয়ামতের ময়দানে। আমরা শুনলাম বিভীষিকাময় অবস্থা, আবার নেক বান্দা যারা থাকবে তাদের কাউকে বাহন দেয়া হবে, বাহনের উপর আরোহণ করে কিয়ামতের ময়দানে যাবে, কাউকে দানা দেয়া হবে, ওই দানা দিয়ে উঠতে উঠতে তারা কিয়ামতের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ, যার যার লেভেল, আজকে দুনিয়াতে যেমন ক্ষমতার লেভেলের কারণে ব্যবস্থা হয় না ভিন্ন, কেয়ামতের ময়দানে আপনি আমি যে যত বেশি নেককার হবে, যত বেশি পরহেজগার হবে, যত বেশি মুত্তাকি হবে, তার হালটা তেমন হবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এই 60 বছরের জিন্দেগি, এই সামান্য সময়টা আমরা কষ্ট করতে পারবো, কিন্তু সেটাকে বরদাস্ত করা সম্ভব হবে না। অতএব বুদ্ধিমান সে যে বড় জিনিসকে গ্রহণ করে, জ্ঞানী সে যে বড় উপহারকে গ্রহণ করতে চায়, আর সে হচ্ছে অকর্ম, কম বুদ্ধিসম্পন্ন, ব্যাকুব যে বড়কে বর্জন করে ছোটকে গ্রহণ করছে। আমরা ছোট বাচ্চাদেরকে অনেক সময় বিভিন্ন বলি না, আরে তুমি ওইটা না করে এটা নিচ্ছ কেন? অনেক সময় বলি তুমি কাচ্চি বিরিয়ানি নেবে না চিপস নেবে, সে কি করে চিপসের দিকে আগায় যায়। আমরা তখন কি বলি, এই ছেলেটা জ্ঞান নাই, ছোট বাচ্চা পোলাপান বোঝে না, যেন চিপস নিচ্ছে, ঠিক না কথাটা? যদি দুইটা নোট দেন, 1000 টাকার নোট আর একটা কচকচের নোট দেন, নতুন নোট, যে বাচ্চা বুঝে না সে কি করবে, কচকচে 10 টাকার নোট গ্রহণ করবে, পুরনো 1000 টাকার নোট গ্রহণ করবে না, কারণ তার আকল নেই। আজকে আমরা ঠিক তেমন আকলহীন আর আকলওয়ালা, যে আখরাতকে বুঝতে পেরেছে, আখরাতকে চিনতে পেরেছে, সে তার জন্য প্রস্তুতি নিচ্ছে। দাওয়াতে ইসলামী আজ এটাই চায়, আমরা আকলদার হই, আমরা আখেরাতের প্রস্তুতি নেই, আমরা যেন অনাদিকালের সুখ শান্তির জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আসুন হে আশেকানের রসুল, আসুন আসুন আমরা দ্রুততার সাথে নেকির কাজের মধ্যে সম্পৃক্ত হই। সময় নেই, কখন আমরা চলে যাব, আমাদের কিছু আমলকে গ্রহণ করা উচিত, আমাদের কিছু ফরজের সাথে সাথে ওয়াজিব আদায়, ওয়াজিবের পাশাপাশি কিছু সুন্নত আদায় করা উচিত, এরই পাশাপাশি কিছু নফল আদায় করা উচিত, যাতে করে আমাদের এবাদতের ভান্ডারটা বড় হয়, আমরা যেন কিয়ামতের দিন আল্লাহ প্রদত্ত নিয়ামতের ডানা দিয়ে উড়ে উড়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হতে পারি। আমরা চাই কি না, দাওয়াত ইসলামী এটাই চাচ্ছে। আসুন প্রিয় ভাই, আসুন প্রিয় ভাই, আমরা 5 ওয়াক্ত নামাজকে আদায় করি এবং সঠিকভাবে, আর সঠিকভাবে আদায়ের মাধ্যম হচ্ছে এগুলোকে শিক্ষা গ্রহণ করা, এবং নেকি হাসিলের মাধ্যম হচ্ছে এগুলোকে অন্যের কাছে পৌঁছে দেয়া। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীর এই মিশনকে সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে প্রতিটি মুসলমান যেন নেকের ভাণ্ডার নিয়ে কেয়ামতের দিন উঠে, প্রতিটি মুসলমান যেন বাহন দিয়ে কেয়ামতের ময়দানে যেতে পারে, দাওয়াত ইসলামী এটাই চাচ্ছে। আর এই জন্য দাওয়াত ইসলামী আপনাদেরকে প্রতিনিয়ত এই যে দাওয়াত সাপ্তাহিক ইজতেমাতে আপনারা আসছেন, এখানে এসে নেকি হাসিল করছেন, এটা দাওয়াত ইসলামী চায়, আপনি দাওয়াত ইসলামের সম্পৃক্ত হয়ে নেকি হাসিল করেন। তো আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী সমস্ত মুসলমানদেরকে যেন নেকের পথে নিয়ে আসতে পারে, এই উদ্দেশ্য নিয়ে আগামী আসছে 19, 20, 21 ডিসেম্বর 3 দিনের সুন্নত ভরা ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় ইসলামী ভাইরা, যেখানে আশেকানে রসুলগণ এসে, মুসলমান এসে নিজেদেরকে নেককার বানাবে, গুনাহ থেকে তওবা করবে, কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, গুনাহ থেকে ফিরে এসে নেকের পথে চলতে থাকবে, এটা আমরা চাই কি না? আমরা চাই কি না যে প্রতিটি মুসলমান জান্নাতে প্রবেশ করে, চাই কি না? যদি আমি চাই, যদি আমি যেতে চাই, আমি আমার প্রতিবেশীকে নিতে চাই, আমার ভাইকে নিতে চাই, আমার ছেলেকে নিতে চাই, আমার ফ্রেন্ড সার্কেল থেকে নিতে চাই, তাহলে আমি আপনাকে বলবো আসুন, আমি নিজে এবং আমার ফ্রেন্ড সার্কেল, আমার ছেলে, আমার ভাই, আমার প্রতিবেশী সবাইকে এই নেকির কাজের মধ্যে সম্পৃক্ত করি, আল্লাহ তাআলার ইবাদতের মাঝে সম্পৃক্ত করি, গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করি। আপনি আমি একা চেষ্টা করলে সম্ভবপর হবে না, হ্যাঁ সম্ভব হবে যখন আপনি আমি দাওয়াত ইসলামের এই মাদানী মহলের মাঝে নিয়ে আসব। আজকে যে দাওয়াত ইসলামের ইজতেমা কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি বয়ান শুনছেন, আপনি যদি আরেকজনকে সাথে নিয়ে বসতেন বয়ান শোনার জন্য, ইজতেমাতে নিয়ে আসতেন, তার মাঝে এই প্রভাব পড়তো কি না, আসর হতো কি না, তা আমি অনুরোধ জানাবো। আসুন প্রিয় ভাই, আমরা এই কাজটাকে গ্রহণ করি, এবং এই যে আমি যে নেকির দাওয়াত দিয়ে তাদেরকে মাদানী মহলে নিয়ে আসবো, দাওয়াত ইসলামীতে নিয়ে আসবো, ইজতেমাতে নিয়ে আসবো, এটা আমার নেকের ভাণ্ডার তৈরি হবে। কিসের ভাণ্ডার তৈরি হবে? নেকের ভাণ্ডার। তো আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ তাআলা আমরা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হব ইনশাআল্লাহ। পাশাপাশি আসছে 19, 20, 21 ডিসেম্বর, কত, 19, 20, 21 ডিসেম্বর বৃহস্পতি, শুক্র, শনি, 3 দিনের দাওয়াত ইসলামের যেই এয়ারপোর্ট সংলগ্ন আসিয়ান সিটিতে, আল্লাহ তাআলার দয়ায় যদি হয় লাখো আশিক রসুল চলে আসবে ইনশাআল্লাহ। তা আমরা আসবো তো ইনশাআল্লাহ, আমরা নিয়ত করি ভরপুরভাবে এখন থেকে দাওয়াত দেই যে ইনশাআল্লাহ তাআলা 19, 20, 21 ডিসেম্বর বৃহস্পতি শুক্র এবং শনি তিন দিনের ইজতেমাতে সবাইকে আনব, তাহাজ্জুদের নামাজ হবে, ইশরাক চাষতে নামাজ হবে, বয়ান হবে, তেলাওয়াত হবে, ইলমি দিন শিখানো হবে, নাতে রাসুল হবে, আলহামদুলিল্লাহ জান্নাতের নিয়ামতের কথা বর্ণনা করা হবে, জাহান্নাম থেকে বাঁচার উপায় বর্ণনা করা হবে, আর মুসলমান আমরা সেটা শুনে শুনে ইনশাআল্লাহ তাআলার নেকির দিকে হাঁটব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কিয়ামত সংঘটিত হবে তখন রোজাদারের শান এটা হবে যে কবর থেকে বের হবে যে তার মুখ থেকে মুস্কের ন্যায় অত্যন্ত খুশবু সুগন্ধ বের হবে, তাদেরকে এই সুগন্ধি যারা চিনতে পারবে। অতঃপর যখন তারা হাসের ময়দানে পৌঁছে যাবে তখন তাদের জন্য দস্তরখানা বিছিয়ে দেয়া হবে, সেখানে খাবার দেয়া হবে, তাদেরকে হুকুম দেয়া হবে খাও, কেননা তোমরা তখন ক্ষুধার্ত থাকতে যখন মানুষ পেট ভরে আহার করত, পান করো, কেননা তোমরা তখন পিপাসার্ত থাকতে যখন মানুষ পানি দ্বারা পিপাসা নিবারণ করত, বাস এখন সেই সৌভাগ্যবানরা খাবে, পান করবে, আরাম করবে, যখন লোকেরা ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আহ, রোজাদারদের কত নিয়ামত হবে না কিয়ামতের দিন, সবাই যখন ইয়ানফসি করবে, আর ওই হালতে যারা রোজাদার যারা নেককার তারা খাবার খেয়ে থাকবে ঠিকই, তারা খাবার খাবে, তারা পান করবে। দেখেন আমরা বর্তমানে পৃথিবীতে দেখি কিছু কিছু গুলিস্তানের জাম, প্রচন্ড জাম, পেরোডুগারির ভিতরে খাচ্ছে পান করতেছে আরামসে, শীতে কাঁথাও গায়ে গায়ে দিয়ে দেয় কম্বল, আর পাশেই রিক্সা ড্রাইভার মাথা থেকে ঘাম ঝরতেছে। দুনিয়াতে হাল দেখি কি না, দুনিয়ার মালের কারণে যদি এই হাল হয় তাহলে নেকির কারণেও সেই হাল হবে কিয়ামতের ময়দানে, আর সেটা হবে অত্যন্ত দীর্ঘ। অতএব আসুন আমরা নিজেদেরকে প্রস্তুত করি, নিজেদেরকে নেক আমল দ্বারা পূর্ণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া আরবি ইয়া হাশিমি ইয়া মুত্তালিবি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আসুন শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া এর মৃত্যু ব্যক্তির অসহায়ত্ব বই থেকে জানাজার আহকাম সম্পর্কে কিছু বাণী শ্রবণ করি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কারিমা শ্রবণ করি, যখন কোনো জান্নাতি ব্যক্তি ইন্তিকাল করে তখন আল্লাহ পাক লজ্জাবোধ করে যে ওই সব লোকদেরকে আজাব দিতে যারা তার জানাজায় খাটিয়ার সাথে হাঁটে আর এর পেছনে পেছনে চলে এবং যারা তার জানাজার নামাজ আদায় করে। দুই, মুমিন বান্দা ইন্তেকালের পর সর্বপ্রথম পুরস্কার এটাই দেয়া হবে যে তার জানাজায় অংশগ্রহণকারী সকলকে ক্ষমা করে দেয়া হবে। অতএব আমাদের উচিত যখনই কোনো মুসলমানের মৃত্যু সংবাদ শুনি তার জানাজাতে শরীক হওয়া। সে যদি জান্নাতি হয়ে থাকে তাহলে তার পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আসুন আমরা দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমাতে পঠিত যে দোয়া এবং দুরুদ শরীফ তা পাঠ করে নেই। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুরুদ শরীফ পাঠ করবে যদি দাঁড়ানো থাকে বসার পূর্বে, বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হয়। আসুন আমরাও পাঠ করে নেই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিও ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম। যে ব্যক্তি দুরুদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হযরত আহমদ সাহাবি রাহমাতুল্লাহ আলাইহি কতিব বুজুর্গ থেকে বর্ণনা করেন, এই দুরুদ শরীফ একবার পাঠ করলে 600,000 বার দুরুদ শরীফ পাঠের সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরাম আলী মুরিদন অত্যন্ত আশ্চর্য হলেন, এ সম্মানিত লোকটিকে। যখন তিনি চলে গেলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরুশরীফ পাঠ করে তো এভাবে পড়ে, আমরাও চেষ্টা করি কিছুটা সেভাবে পড়ার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরুশরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। হযরত সাইয়্যিদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়ে নেয় সে যেন সবে কদর পেয়ে যায়। আসুন আমরাও পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রাব্বিস সামাওয়াতি আস সাবঈ ও রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহান আল্লাহ রাব্বিস সামাওয়াতি আস সাবঈ ও রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহান আল্লাহ রাব্বিস সামাওয়াতি আস সাবঈ ও রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
সালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া রাসূলাল্লাহ, সালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া নবিয়াল্লাহ, সালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া সালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া রাসূলাল্লাহ, সালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
Allah ho, 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 Allah ho,
আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আসসালাতু
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين يا ربنا يا ربنا يا ربنا يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انك عفو كريم اللهم انك عفو كريم اللهم انك عفو كريم تحب العفو تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور يا مالك مولا الله امرا গুনাহগার امرا সিয়াকার امرا বদকার দিনের আলোতে গুনাহ করেছি রাতের আধারে গুনাহ করেছি প্রকাশ্য গুনাহ করেছি অপ্রকাশ্য গুনাহ করেছি মাওলা এমন কোন গুনাহ যেটা আমাদের হয়নি বুঝ হওয়ার পর থেকে তো তোমার নাফরমানি শুরু করেছি মাওলা তোমার রহমান আর রহিম নামের ওয়াসিতা গাফফার আর সাত্তার নামের ওয়াসিতা মাওলা তুমি আমাদের জিন্দগির গুনাহকে মাফ করে দাও আমাদের প্রিয় মা বাবাকে মাফ করে দাও সকল মুসলিম উম্মাহকে মাফ করে দাও আমাদের নেককার বানাইয়া দাও মাওলা আজকের বয়ানে শুনেছি তোমার মাহবুব হিজরত করেছে উম্মতে মুহাম্মাদীদেরকে দশ ভাগে উঠানো হবে ষষ্ঠী তলে উঠানো হবে মাওলাই করিম জানি না আমার হালত কেমন হবে কেমন হয়ে যাবে মাওলা তোমার কাছে ক্ষমা চাই আমাদেরকে মাফ করে দাও মাওলাই করিম আমাদের প্রিয় মা বাবাকে মাফ করে দাও আমাদেরকে নেককার বানাইয়া দাও মাওলা আমাদের ভিতর এবং বাহিরকে পরিশুদ্ধ করে দাও জাহির এবং বাতিনকে পরিশুদ্ধ করে দাও মাওলা লোক দেখানো এবাদত থেকে বাঁচাও আমাদেরকে হাকিকি তোমার বান্দা বানাইয়া নাও হাকিকি তোমার বান্দা বানাইয়া দাও যে নবী
পৃথিবীতে এসে রব্বি হাবলি উম্মতি বলেছে, সারা জীবন কেঁদেছে, আজও যিনি কাঁদছে রওজা পাকে, মাওলা ওই নবীর প্রকৃত উম্মত হওয়ার তৌফিক দান করো, নেককার হওয়ার তৌফিক দান করো। মাওলাই করিম দাওয়াতে ইসলামের এই মাদানী মহলে আমাদেরকে স্থায়িত্ব দান করো। আমাদের অনেকের প্রিয় বাবা প্রিয় মাছ পৃথিবীতে নেই, জানি না কেমন রেখেছ প্রিয় বাবাকে প্রিয় মাকে। মাওলা যখন বাড়ি থেকে বের হতাম মা বলে দিত বাবা তাড়াতাড়ি চলে এসো, দোয়া করতো প্রতি নিয়ত, রাত্র গভীরে যখন যেতাম বাড়িতে দরজা খুলে দিয়ে বলতো বাবা কেন দেরি হয়েছে। আর সেই প্রিয় মা আমাদের মাঝে নেই মাওলা, সেই প্রিয় বাবা আর আমাদের মাঝে নেই, জানি না কেমন রেখেছো প্রিয় বাবাকে প্রিয় মাকে। মাওলা তুমি আমাদের প্রত্যেকের মা বাবাকে ক্ষমা করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, যাদের পিতা মাতা বেঁচে আছে খিদমত করে জান্নাত ক্রয় করার তৌফিক দান করে দাও। হে আল্লাহ আজ্জা ওয়া জাল, মাওলাই করিম আমাদের কলবকে তোমার মারিফাতের আলো ধারা আলোকিত করে দাও। মাওলাই করিম হে আল্লাহ আজ বড়ই পেরেশান, চারদিকে গুনার গুনা গুনার গুনা, বেহায়াপনা বেহায়াপনা, মাওলা প্রতিটা মুহূর্ত যেন গুনাহের মাঝে চলছে, পুরো পৃথিবীটা যেন মিউজিক সেন্টারে পরিণত হয়ে গেছে, দোকানে গাড়িতে বাড়িতে কোথাও মিউজিক ছাড়া নেই মাওলা। মাওলা বেহায়াপনা থেকে আমাদেরকে মুক্তি দান করো। মাওলা ওই সকল তোমার নেক বান্দাদের ওয়াসিতা দিচ্ছি যারা পাহাড়ে পর্বতে গুহায় বসে তোমার এবাদতে মশগুল, ওই সকল সুফিদের ওয়াসিতা, ওই সকল নেক বান্দাদের ওয়াসিতা, আমাদের মতো পাপি নিকৃষ্টদেরকে তুমি ক্ষমা করে দাও, ওই সুফিদের ওয়াসিতা আমাদেরকে তুমি কবুল করে নাও। মাওলা তোমার পথে তোমার নবীর পথে আমাদেরকে চালাইয়া দাও। মাওলা চারদিকে আজি মনে ডাকাতরা দাঁড়িয়ে আছে, আমাদের ইমানকে ছিনিয়ে নিচ্ছে, মাওলা তোমার প্রদত্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত সাহাবায়ে কেরাম অনুসৃত পথ আর মত আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে আমাদেরকে স্থায়িত্ব দান করো। দাওয়াতে ইসলামের এই মাদানী মহলে আমাদেরকে মৃত্যু দান করো, সকল প্রকার বেদাতি থেকে, দুশ্মনে রসুল থেকে, দুশ্মনে সাহাবা আহলে বায়ত থেকে আমাদের আমাদের বংশধরকে বাঁচাও। মাওলাই করিম আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত, মাওলা আমাদের সন্তানদেরকে কিভাবে মারা হচ্ছে মাওলা, দিনের পর দিন না খেয়ে কত ইন্তেকাল করছে মাওলা, মাওলা আমাদের সন্তানদেরকে তুমি হেফাজত করো, আমাদেরকে দিনের উপর স্থায়িত্ব দান করো। সারা পৃথিবীর মুবাল্লিগ মুবাল্লিগাগঞ্জে যেখানে খেদমত করছে সবাইকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ শেখ তরিকাত আমির আহলে সুন্নাত সহ সকল ওলামায়ে আহলে সুন্নাত মাশায়েখ আহলে সুন্নাতকে মাওলা সুদীর্ঘ নেক হায়াত দান করো, আমাদের আপন আপন পীর মুর্শিদ যারা বেঁচে আছে তাদেরকে সুদীর্ঘ নেক হায়াত দাও, যারা পর্দা করেছে মাওলা তাদের দরজাকে বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ আসছে 19, 20, 21 ডিসেম্বর দাওয়াতে ইসলামের তিন দিনের সুন্নতভরা ইজতেমা মাওলা ঢাকাতে হতে যাচ্ছে, হে আল্লাহ এই ইজতেমাতে যেন লক্ষ লক্ষ আশিকে রসুল শরিক হতে পারে তুমি তার ব্যবস্থা করে দাও। হে আল্লাহ আজ্জা ওয়া জাল মাওলাই করিম যারা হাত তুলেছে যার যার পেরেশানি সকল পেরেশানিকে দূর করে দাও।
হে আল্লাহ, এক ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছে, ইন্তিকাল করেছে, আর এক বোন তার পরীক্ষার সফলতার জন্য দোয়া চেয়েছে। এমন ভাই বোন যে যেখান থেকে দোয়া চেয়েছে হাত তুলেছে, সকলের প্রত্যেকটি জায়েজ দোয়াকে কবুল করে নাও। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো, অভ্যন্তরীণ আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করো, বিশ্বের বুকে আমাদের দেশকে মাওলা শক্তিশালী রাষ্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠিত করো। ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم بحق لا إله إلا الله محمد رسول الله
سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام
سنت پہلا ہو سلام
শাম সময় বাজে মেহেদায়ত পে লাখো সালাম।
লাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা واتوب إليك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم بحق لا إله إلا الله محمد رسول الله
جنكي